ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হল বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা, আমি তাহিরা কিবরিয়া, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। বাংলাদেশ এবং ভারতে এখন বুধবার রাত, আর ওয়াশিংটনে বুধবার দুপুর। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে বাংলাদেশে জঙ্গি বিরোধী পুলিশি তৎপরতা সম্পর্কে জহুরুল আলমের রিপোর্ট।
আমিরাবাদের বাড়ি থেকে এক নারী সহ দুইজনকে পুলিশ আটক করেছে। ওই বাড়িতে বোমা এবং বোমা তৈরির সরঞ্জাম রয়েছে বলে জানা গেছে।
বিধানসভা নির্বাচনের পর ভারতের শেয়ার বাজার চাঙ্গা প্রসঙ্গে গৌতম গুপ্তের প্রতিবেদন।
নরেন্দ্র মোদীর জয়ে বেড়ে গেল শেয়ার সূচক এবং টাকার দাম।
আজকের হ্যালো ওয়াশিংটনের বিষয়, বাংলাদেশের উন্নয়নে এনজিওর ভূমিকা। তবে প্রথমেই বিশ্ব সংবাদ
খবর পড়ছি সরকার কবিরুদ্দিন। আত্মঘাতী পৃথক দুই বোমাবাজ ভিন্ন ভিন্ন দু জায়গায় নিজেরা নিজেরাই বিস্ফোরণ ঘটিয়ে নিজেদেরকে নিঃশেষ করেছে দামেশকে, আজ বুধবার জানা গিয়েছে রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচার থেকে। প্রথম বিস্ফোরণ ঘটে দামেশকের প্রধান আদালত ভবন প্যালেস অফ জাস্টিসে। ওখানে কমসে কম ২৫ ব্যক্তি প্রাণ হারায়, সিরিয়ার সরকারি বার্তা সংস্থার খবরে তাই বলা হয়েছে। তাৎক্ষণিকভাবে এছাড়া আর কোনো কিছু জানা যায়নি। এরই ঘণ্টা দুই বাদে দ্বিতীয় বিস্ফোরণ ঘটে দামেশকের পশ্চিমাঞ্চলের একটি রেস্তোরাঁয়। ওখানে হতাহতের সংখ্যা অনেক, এছাড়া আর কিছু বলা হয়নি রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে। নেদারল্যান্ডসের জনগণ আজ বুধবার সংসদ নির্বাচনে ভোট দিচ্ছেন। এ নির্বাচনের মুখ্য বিষয়টি হল প্রধানমন্ত্রী মার্ক রাট নেতৃত্বাধীন পার্টি এবং অভিবাসন বিরোধী ইসলাম বিরোধী পার্টি গেট উইল্ডার্স নেতৃত্বাধীন পার্টির মধ্যেকার প্রতিদ্বন্দ্বিতা। নির্বাচন পূর্ব সমীক্ষা দেখা যাচ্ছে রাটের ভিভিডি পার্টি উইল্ডার্সের পিভিভি পার্টির চেয়ে সংকীর্ণ ব্যবধানে এগিয়ে রয়েছে। ওলন্দাজ সংসদে বেশ কয়েকটি পার্টিরই প্রতিনিধিত্ব রয়েছে, অতএব পার্টি যাদেরই জিতুক না কেন পরবর্তী সরকার গড়তে জোটবদ্ধতা লাগবেই। এবং সবচেয়ে বড় দলগুলো ইতিমধ্যেই আভাসে ইঙ্গিতে জানিয়ে দিয়েছে উইল্ডার্সের সঙ্গে তারা কাজ করতে চাইবে না। উইল্ডার্স মুসলিম অভিবাসীদের নিষিদ্ধ করা, মসজিদ সমূহ বন্ধ করে দেয়া, কোরআন বিক্রি অবৈধ ঘোষণা করা এবং ইউরোপীয় ইউনিয়ন ছেড়ে বেরিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে নির্বাচনী প্রচারণা চালান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার সকাল সকাল টুইট বার্তার সাইটে উপস্থিত হন এবং আপাত দৃষ্টিতে মনে হয়েছে পুলিৎজার পুরস্কারে ভূষিত এবং কর বিশেষজ্ঞ এক সাংবাদিককে অপ্রস্তুত করতেই তিনি উদ্যত হন, যিনি কিনা বলেছেন যে ট্রাম্পের ট্যাক্স হিসেব বা ট্যাক্স রিটার্নের দুটি পৃষ্ঠা অপ্রত্যাশিতভাবে তাঁর হস্তগত হয়েছে। মঙ্গলবার রাতে হোয়াইট হাউস থেকে একটা বিবৃতি জারি করা হয়। বলা হয় ২০০৫ সালে ডোনাল্ড ট্রাম্পের মোট আয়ের পরিমাণ ছিল ১৫ কোটি ডলার এবং তারই ওপর তিনি কর দিয়েছিলেন ৩ কোটি ৮০ লক্ষ ডলার। বিবৃতিতে টেলিভিশনে প্রচারিত যে একটি রিপোর্টে ওই ট্যাক্স রিটার্নের কথা প্রকাশ করা হয় তার প্রতি উষ্মা ব্যক্ত করে বলা হয় এটা একটা বেআইনি কাজ। এমএসএনবিসি টিভিতে একখানা রিপোর্ট বেরোনোর আগে ওই বিবৃতি জারি করা হয়। এমএসএনবিসি টিভির রেচেল ম্যাডো ওই দুপৃষ্ঠার ট্যাক্স রিটার্নের কথা বলার সঙ্গে সঙ্গে জানান যে তথ্য সূত্র তিনি পেয়েছেন ডেভিড খে জনস্টনের কাছ থেকে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন আজ বুধবার থেকে ৩ দিনব্যাপী জাপান সফর শুরু করছেন। সফরকালে তিনি মিত্রপক্ষের সঙ্গে উত্তর কোরিয়ার তরফের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র হুমকির প্রতিরোধ নিয়ে আলোচনা করবেন, মিত্রপক্ষকে আশ্বস্ত করবেন। সফরকালে তিনি বৃহস্পতিবার জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে এবং পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কাশিদার সঙ্গে বৈঠকে মিলিত হবেন। শুক্রবার তিনি যাবেন দক্ষিণ কোরিয়া, সেখানে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হুয়াং কিও আন এবং পররাষ্ট্রমন্ত্রী ইয়ুন বিয়ং সের সঙ্গে তাঁর কথাবার্তা হবে। দেশটির বিরোধী দলীয় কোনো ব্যক্তির সঙ্গে তাঁর কোনো বৈঠক হবার কথা নেই। মে মাসে নতুন নেতা নির্বাচনের জন্য দেশটিতে ভোট হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের মধ্যে বৈঠক হবে শুক্রবার হোয়াইট হাউসে। মার্কেল তাঁর উদার অভিবাসন নীতির কারণে ইউরোপকে বরবাদ করে দিচ্ছেন, ট্রাম্প এ অপবাদ দেন। নেটোর কথায় তিনি নেতিবাচক মন্তব্য করেন এবং বাণিজ্য বিরোধের ইঙ্গিত দিয়ে মন্তব্য করেন তিনি। অন্যদিকে অ্যাঙ্গেলা মার্কেলও ৬টি মুসলিম দেশের লোকজনের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের উল্লেখে ট্রাম্পকে দোষারোপ করেন। এসবের প্রেক্ষাপটেই বৈঠক হতে চলেছে। অর্থনৈতিক দিক দিয়ে বিশ্বের অত্যন্ত শক্তিধর দুটি দেশ যুক্তরাষ্ট্র ও জার্মানির রাষ্ট্রপ্রধানদের মধ্যেকার শুক্রবারের ওই বৈঠক।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
বাংলাদেশের চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডের আমিরাবাদ এবং প্রেমতলা এলাকায় পুলিশ বুধবার দুপুর থেকে সন্দেহভাজন জঙ্গিদের দুটি আস্তানা ঘেরাও করে রেখেছে বলে ঘটনাস্থল থেকে সংবাদদাতারা জানাচ্ছেন। রিপোর্ট পাঠিয়েছেন জহুরুল আলম, ঢাকা থেকে।
আমিরাবাদের বাড়ি থেকে এক নারী সহ দুইজনকে পুলিশ আটক করেছে। ওই বাড়িতে বোমা এবং বোমা তৈরির সরঞ্জাম রয়েছে বলে জানা গেছে। অসমর্থিত খবরের হাত দিয়ে সংবাদদাতারা জানিয়েছেন, প্রেমতলাতে ঘেরাও করা বাড়িটির ভেতর থেকে গ্রেনেড ছুড়ে মারলে একজন পুলিশ কর্মকর্তা আহত হন। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কখন ওই বাড়িতে অভিযান চালাবে সে সম্পর্কে কিছু জানা যায়নি। পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। সংবাদদাতারা জানিয়েছেন, পুলিশের পক্ষ থেকে অভিযান সম্পর্কে এ পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। এদিকে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় বেআইনি ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির 11 সদস্যের বিচার বুধবার শুরু হয়েছে ঢাকার একটি আদালতে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
তৃণমূল কংগ্রেস নেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নানান ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে আবারও সরব হয়েছেন, জানাচ্ছেন কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায় তাঁর রিপোর্টে।
রাজ্য ও জনস্বার্থ বিরোধী যে কোনো ইস্যুতেই নরেন্দ্র মোদী বিরোধী লড়াই যে তার জারি থাকবে ফের বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। কলকাতার নজরুল মঞ্চে কৃষি দিবসের অনুষ্ঠানে নাম না করে নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর বার্তা, গণতন্ত্রে কাউকে গুড়িয়ে দেওয়া চলবে না। তিনি বলেন, কেউ হারে কেউ জেতে নির্বাচনে, ক্ষমতা আজ থাকবে কাল থাকবে না, লড়াইয়ের ক্ষমতা বাংলার আছে। যখন সবাই ঘুমিয়ে পড়বে বাংলা তখন জেগে থাকবে, চিন্তার কোনো কারণ নেই, মর্যাদার সঙ্গে লড়াই করব আমরা, এমন মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভাষণ প্রসঙ্গে তিনি বলেন, তিনি বলেন, কেন্দ্র রাজ্য যৌথ বোঝাপড়ার মধ্য দিয়ে এগোবে, এটাই ভাবধারা, এই গণতান্ত্রিক পরম্পরা যেন বজায় থাকে, গণতান্ত্রিক রাষ্ট্রে শেষ কথা বলে জনগণই বলে মন্তব্য করেছেন তিনি। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
বাংলাদেশে কমিউনিস্ট পার্টি সিপিবি সহ কয়েকটি বাম দলের বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত 40 জন আহত হয়েছেন। গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে এরা বিক্ষোভ করছিলেন, জানাচ্ছেন জহুরুল আলম তার দ্বিতীয় রিপোর্টে।
বাম দলগুলোর নেতাকর্মীরা তাদের পূর্বঘোষিত বাংলাদেশ সচিবালয়ে জ্বালানি মন্ত্রণালয় ঘেরাওয়ের কর্মসূচি পালনের উদ্দেশ্যে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হন। পরে তারা মিছিল করে পার্শ্ববর্তী সচিবালয়ের দিকে পুলিশের দেয়া ব্যারিকেড ভেঙে অগ্রসর হওয়ার চেষ্টা করলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার জন্য পুলিশ লাঠিচার্জ করে এবং কাঁদানে গ্যাস, জল কামান ও রাবার বুলেট ব্যবহার করে। বিক্ষোভকারীরাও পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে, তারা কয়েকটি গাড়িও ভাঙচুর করেছে বলে পুলিশ জানিয়েছে। বাম দলগুলোর নেতারা দাবি করেছেন, শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের উপর পুলিশের হামলায় তাদের 40-50 জন নেতাকর্মী আহত হয়েছেন। তাদের পক্ষ থেকে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এর প্রতিবাদে বৃহস্পতিবার প্রেসক্লাব এলাকায় বিক্ষোভ মিছিল এবং অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ব্রিটেনে আজ ব্রিটেনেরই আমন্ত্রণে আয়োজনে অনুষ্ঠিত বৈঠকে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যেকার উত্তেজনাপূর্ণ সীমান্ত বিরোধের নিরসন হতে পারে আলোচনা কথাবার্তার মধ্যে দিয়ে কর্মকর্তারা সেরকমই জানিয়েছেন ভয়েস অফ আমেরিকাকে। পাকিস্তান চারপাশে স্থলভাগ পরিবেষ্টিত আফগানিস্তানের সঙ্গে তার সীমান্ত বন্ধ করে দেয়। সকল প্রকার যানবাহনের জন্য সে আজ প্রায় এক মাস হয়ে গেল সন্ত্রাসী হামলায় বহু মানুষের প্রাণহানির পর। সীমান্ত বন্ধের পর দুদেশের মধ্যে উত্তেজনা উত্তরোত্তর বাড়তে থাকে আর তারই প্রেক্ষিতে ব্রিটেন মধ্যস্থতা করে এ আলোচনার উদ্যোগ নেয়। দক্ষিণ কোরিয়ার সরকারি কৌঁসুলিরা দুর্নীতি কেলেঙ্কারির জেরে ক্ষমতা হতে অপসৃত প্রেসিডেন্ট পার্ক গিউন হিকে আসছে সপ্তাহে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে বলে সমন পাঠিয়েছেন। জিজ্ঞাসাবাদের ওই শুনানি অনুষ্ঠিত হবে মঙ্গলবার সকালে। তিনি তার দীর্ঘদিনের মিত্র চোই সুন সিলের সঙ্গে যোগ সাজসে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে আজগুবি সব প্রতিষ্ঠানের নামে $7 কোটি চাঁদা আদায়ের দায়ে ইম্পিচড হবার পর দক্ষিণ কোরিয়ার সাংবিধানিক আদালত তাকে বরখাস্ত করে। মোটামুটিভাবে অজানা অচেনা লোকে কখনো নাম শোনেনি, লোকজন এর উপস্থিতি সম্পর্কে পরিচিত নন। যুক্তরাষ্ট্র কংগ্রেসের এমনি একটি দ্বিদলীয় সংস্থা এজেন্সি হল কংগ্রেশনাল বাজেট অফিস CBO। এ সংস্থার সদস্যরা সবাই উচ্চশিক্ষিত, ইউনিভার্সিটির সর্বোচ্চ ডিগ্রিধারী লোকজন। এরা সকলেই বাজেট বিশ্লেষক এবং অর্থনীতিবিদ। 42 বছরের পুরনো এ সংস্থার সদস্য সংখ্যা প্রায় 235। খবর শেষ হলো।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 190 মিটারে 1575 কিলোহার্টজে।
হ্যালো,
আর এখন শুরু হচ্ছে আমাদের নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান কলিং শো হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয় বাংলাদেশের উন্নয়নে এনজিওর ভূমিকা, আর আজকের অনুষ্ঠান সঞ্চালন করছেন আনিস আহমেদ।
ধন্যবাদ তাহিরা কিবরিয়া আপনাকে। হ্যাঁ শ্রোতারা, যেমনটি শুনলেন, আজকের বিষয় হচ্ছে বাংলাদেশের উন্নয়নে এনজিওর ভূমিকা। বাংলাদেশে 1972 সাল থেকে আজ পর্যন্ত সরকারের সঙ্গে বেসরকারি সংস্থাগুলো অর্থাৎ এনজিও বিভিন্ন রকম উন্নয়নমূলক কার্যক্রমে অংশ নিয়েছে। বস্তুত বাংলাদেশে বর্তমানে ছোট বড় মিলিয়ে 2000-এরও বেশি এনজিওর তালিকা পাওয়া যায়। সবকটি এনজিও যে সমান সক্রিয় কিংবা তাদের ভূমিকা একই রকমের সে কথা বোধ হয় বলা যাবে না। এই সব দেশি বিদেশি বেসরকারি সাহায্য সংস্থাগুলো সম্পর্কে যেমন ইতিবাচক মূল্যায়ন পাওয়া যায়, তেমনি কিছু নেতিবাচক কথাও শোনা যায়। এই তো সম্প্রতি বাংলাদেশের উন্নয়নে এনজিওর ভূমিকা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশের অর্থমন্ত্রী এএমএ মুহিত পরস্পরের সঙ্গে ভিন্ন মত পোষণ করেছেন। তবে তাছাড়াও এনজিওর ভূমিকার একটি রাজনীতি নিরপেক্ষ মূল্যায়নেরও বুঝি প্রয়োজন রয়েছে। এরই আলোকে এখন আপনাদের জিজ্ঞাসা আর আমাদের জবাবের এই আয়োজনে শ্রোতারা প্রশ্ন করতে চাইলে অধিবেশন চলার সময় এই নম্বরে ফোন করুন, 2026193062। আজকের হ্যালো ওয়াশিংটনে টেলিসম্মিলনী লাইনে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক বিশিষ্ট গবেষক ডক্টর এম এম আকাশ। অধ্যাপক আকাশ, আপনাকে স্বাগতম।
ধন্যবাদ।
রয়েছেন এখানে যুক্তরাষ্ট্রের উইসকনসিন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ডক্টর ফরিদা খান। ডক্টর ফরিদা খানকে আমরা পাওয়ার চেষ্টা করছি, এখনো পর্যন্ত তাকে আমরা টেলিফোন লাইনে পাইনি। তবে আরও রয়েছেন ঢাকা থেকে বেসরকারি সংস্থা ব্র্যাকের ভাইস চেয়ারপারসন ডক্টর মুশতাক আহমেদ চৌধুরী। ডক্টর চৌধুরী, আপনাকেও স্বাগতম।
ধন্যবাদ।
এবার তাহলে আমরা শ্রোতাদের প্রশ্ন নিচ্ছি, প্রশ্ন আসা শুরু হয়েছে। প্রথম প্রশ্নটি করেছেন পিরোজপুর থেকে মনিরুজ্জামান নাসিম আলী। হ্যালো।
উৎপাদনের ক্ষেত্রে এই যে পরিবর্তন, এই পরিবর্তনের সরকারের তো অবশ্যই দিক নির্দেশনা রয়েছে, সরকারের উদ্যোগ রয়েছে, সরকারের উৎসাহ রয়েছে। কিন্তু পাশাপাশি এনজিও গুলো বিভিন্ন সময় বিভিন্ন ইনপুট দিয়ে এই মানুষকে সচেতন করে তুলছে। অনেকে প্রশ্ন তুলতে চান যে এনজিও ভূমিকা ততটা নয়, কিন্তু বাস্তবে দেখা যায় কিন্তু এই এনজিও কে মূল্যায়ন না করা বা এনজিও কে ওইভাবে গুরুত্ব না দিলে মানুষের মধ্যে কোনো বিভ্রান্তি সৃষ্টি হবে কিনা।
এই প্রশ্নের জবাবের জন্য আমি প্রথমে যাচ্ছি ডক্টর এম এম আকাশের কাছে। অধ্যাপক এম এম আকাশ,
দেখুন, এনজিও নিয়ে বলা হয়েছে প্রথমেই যে ইতিবাচক অবদানও আছে এবং কিছু প্রশ্নও আছে। এখন যদি শুধু প্রশ্নই করা হয়, ইতিবাচক অবদানের স্বীকৃতি না দেওয়া হয়, তাহলে ওটা হবে একপেশে মূল্যায়ন। আবার যদি খালি স্বীকৃতি দেওয়া হয়, নেতিবাচক দিকগুলি উল্লেখ করা না হয়, সেটাও হবে একপেশে। তো প্রধানমন্ত্রী যেই প্রসঙ্গটা বলেছেন সেটা মাইক্রো ক্রেডিট প্রসঙ্গে, সুতরাং সেটাই একমাত্র এনজিও শিক্ষা স্বাস্থ্য, তারপর সরকারের সঙ্গে জড়িত হয়ে বর্গাদারদের কৃষি লোন দেওয়া, এই ধরনের প্রযুক্ত করে। সুতরাং এনজিও সামগ্রিক মূল্যায়নের প্রয়োজন আছে।
ডক্টর মুশতাক আহমেদ চৌধুরী।
জি, ডক্টর আকাশ যেটা বলছিলেন যে প্রধানমন্ত্রী যখন বলছিলেন সেটা আসলে উনি ক্ষুদ্র ঋণের ব্যাপারে বলছিলেন, এবং ক্ষুদ্র ঋণে যদিও অনেকের অনেক মত আছে, কিন্তু আমরা মনে করি যে ক্ষুদ্র ঋণে একটা বাংলাদেশের এখনকার যে উন্নতি হয়েছে সেটাতে ক্ষুদ্র ঋণের একটা 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 বিশাল প্রভাব আছে, এবং বেশি করে মহিলাদের এই এম্পাওয়ারমেন্টের ব্যাপারে এই ক্ষুদ্র ঋণের যে প্রভাব সেটা সেটা অনেকে স্বীকার করছেন এবং অনেক গবেষণা থেকে এটা বেরিয়ে আসছে। তো ক্ষুদ্র ঋণ ছাড়াও যেটা ডক্টর আকাশ বলছিলেন সেটা হলো যে যেমন শিক্ষা, স্বাস্থ্য, ফ্যামিলি প্ল্যানিং সব ক্ষেত্রেই আসলে এনজিওরা একটা বিরাট অবদান রেখে চলেছেন।
জি, পরবর্তী প্রশ্ন করছেন যশোর থেকে শ্রাবণী সুর। হ্যালো।
হ্যালো, আমি বাংলাদেশের যশোর থেকে শ্রাবণী সুর বলছি। আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশের উন্নয়নে এনজিওদের যে ভূমিকার কথা বলা হয় সেক্ষেত্রে আমি বলতে চাই যে বাংলাদেশের যে সমস্ত এনজিও গুলো এখন কাজ করছেন তারা 75-76 সাল থেকেই বাংলাদেশের সরকারের কাছ থেকে অনুমতি নিয়ে, অর্থ মন্ত্রণালয়ের ছাড়পত্র নিয়ে, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে তারা কাজ করছেন এবং আজকে বাংলাদেশে জনগণ কিন্তু না খেয়ে থাকেন না, একটা মাত্রার সীমায় তারা পৌঁছেছেন যেখানে তাদের আর মানুষের কাছে হাত পাততে হয় না, ভিক্ষা ঝুলি নিয়ে মানুষের দ্বারে দ্বারে দৌড়াতে হয় না। এই যে এনজিওরা কাজ করছেন, তারা বিভিন্ন অর্থনীতি নির্ধারকদের কাছ থেকে ডোনেশন নিচ্ছেন, সবকিছু কিন্তু সরকারের নীতি নির্ধারণীর মধ্যে থেকেই করছেন। এনজিও কাজ করছে সরকারের অধীনস্থ হিসাবেই, তাহলে এনজিও কি সরকারের পরিপূরক নয়, নাকি এনজিও আলাদা আর সরকারের উন্নয়ন আলাদা? প্যানেলের কাছে আমার প্রশ্ন।
অধ্যাপক আকাশ, প্রশ্ন হচ্ছে এনজিও কি সরকারের পরিপূরক না এনজিও এবং সরকার প্যারালেলি কাজ করছে?
ধরুন এনজিও কি আসলে, এটা কিন্তু একটা সত্যি একটা রহস্য। কারণ আপনাকে যদি বলি আপনি কি, আপনি যদি বলেন আমি করি না, তাহলে আসলে আপনি কি? তো এনজিও কে বলা হচ্ছে আপনি কি বলছেন, আমরা গভর্নমেন্ট না, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। তা আসলে আপনি কি, আপনি কি প্রাইভেট সেক্টর? নিশ্চয়ই এনজিও বলবে না যে আমি প্রাইভেট সেক্টর। এনজিও প্রাইভেট সেক্টর না, তাহলে কি আপনি পাবলিক সেক্টর? না, আমি পাবলিক সেক্টর না। তাহলে আপনি কোন জায়গায়, কোন ইন্টারফেসে কাজ করছেন এবং আপনার মালিকানা ব্যবস্থাটা কি, সেই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এবং সেটা নিয়েই আসলে প্রশ্ন এবং সেটা নিয়েই আসলে যত বিতর্ক। আপনি যদি এনজিওর কাজ দেখেন তাহলে আপনি দুটো উইং দেখতে পাবেন, একটা উইং হচ্ছে কমার্শিয়াল, একটা উইং হচ্ছে নন কমার্শিয়াল। এখন আমরা যদি ব্র্যাকের দিকে তাকাই, ব্র্যাকের একটা উইং দেখলে তাকে মনে হয় একটা প্রাইভেট মাল্টি সেক্টরাল মাল্টি ন্যাশনাল কর্পোরেশন, তার ব্যাংক আছে, তার আড়ং আছে, তার হয়তো আড়ং দুধ আছে, তার অন্য তার মাইক্রো ক্রেডিট আছে, যেগুলো সব কিন্তু কমার্শিয়াল। এখন এই কমার্শিয়াল ইয়েগুলো ভেঞ্চারগুলোর উদ্দেশ্য কিন্তু সেবা নয়, উদ্দেশ্য প্রফিট, এবং সেই প্রফিট কোথায় যাচ্ছে, কার উদ্দেশ্যে যাচ্ছে এবং এই প্রফিটের ইনিশিয়াল ক্যাপিটাল কোথা থেকে এসেছিল এবং এই ক্যাপিটালের মালিককে, এবং আলটিমেটলি যখন আমাদের ইয়ে এনজিও যিনি ফাউন্ডার তিনি কি এটার মালিক বা তার ছেলে মেয়েরাই কি পরবর্তীকালে এটার চেয়ারম্যান হবে, প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং এইসব প্রতিষ্ঠান থেকে মুনাফার ব্যাপারে এবং মুনাফা ট্রান্সফারের ব্যাপারে ট্রান্সপারেন্সি আছে কিনা, অডিট আছে কিনা, রেগুলেশন আছে কিনা, সেগুলো খুব গুরুত্বপূর্ণ। আপনি যেই মাইক্রো ক্রেডিট নিয়ে যেই প্রশ্নগুলো প্রধানমন্ত্রী তুলেছেন সেটা তো প্রধানত ইন্টারেস্ট রেটের প্রশ্ন এবং তিনি বলতে চেয়েছেন যে ইন্টারেস্ট রেট এত বেশি যে ওই মাইক্রো ক্রেডিট নিলে পরে এবং ইন্টারেস্ট শোধ করলে পরে গরিব লোকের গরিবানার খাঁচা থেকে বার হওয়ার সম্ভব নয়, এটা সত্য কিনা? বা 100 জনকে মাইক্রো ক্রেডিট দিলে তার মধ্যে কতজন দারিদ্রের ফাঁদ থেকে বার হতে পারছে? এই প্রশ্নগুলো হলো এনজিওর কমার্শিয়াল অ্যাক্টিভিটিকে কেন্দ্র করে। অথবা যেমন প্রাইভেট সেক্টর বলতে পারে যে আপনি বিজনেস করছেন, আমিও বিজনেস করছি, কিন্তু আমি ট্যাক্স দিই, আপনি ট্যাক্স দেন না। একসময় সেটা ছিল, এখন বোধ হয় হয়তো সরকার আস্তে আস্তে এইসব নিয়মকানুনগুলো করা করছে। সুতরাং এই জিনিসগুলো নিয়ে তর্কের অবকাশ রয়েছে এবং একথাও ঠিক যে যত ইন্টারেস্ট রেটেই এনজিওরা টাকা লোন দেখ না কেন, সেই ইন্টারেস্ট রেট মহাজনী ইন্টারেস্ট রেটের চেয়ে কম। সুতরাং মহাজনী প্রথাটাকে বা ফিউডালিজমকে কমানোর ক্ষেত্রে এনজিও হয়তো একটা রোল প্লে করছে, কিন্তু অন্যদিক দিয়ে স্টেটের কাজগুলোকে সে নিজের কাঁধে নিয়ে কিছুটা কমার্শিয়াল, কিছুটা সেমি কমার্শিয়াল, কিছুটা একটা জায়গায় প্রফিট, আরেকটা জায়গায় সাবসিডি, এইভাবে কাজ করছে, যেটা আলটিমেটলি মানে ব্রেক থ্রু করতে পারবে কিনা পভার্টিতে
সেটা নিয়ে এখন মোটামুটি শিওর যে সেটা পারবে না। ব্রেক থ্রুর জন্য আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন দরকার এবং এগ্রেরিয়ান রেভলিউশন, সেটা এনজিও করতে পারবে না।
জি ডক্টর মুশতাক আহমেদ চৌধুরী, আপনি কি বলবেন?
ডক্টর আকাশ থেকে বলেছেন যে উনি উনি ব্র্যাক সম্পর্কে বলছিলেন যে ব্র্যাকের দুটো উইং আছে বা দুটো কাজ, একটা হলো ডেভেলপমেন্ট একটা হলো কমার্শিয়াল, হচ্ছে ট্রু। এখন কথা হলো যে আমাকে দেখতে হবে যে এই যে কমার্শিয়াল পার্টটা আছে ব্র্যাকের বা এন্টারপ্রাইজেস বলি যেটাকে আমরা, সেই এন্টারপ্রাইজটা কেন করা হয়েছে। দুটো কারণে করা হয়েছে, একটা হলো যে যেমন যেমন আরঙ্গের কথা বলেছেন ডক্টর আকাশ, আরঙ্গটা কেন বলা করা হয়েছিল, আমরা এই ক্ষুদ্র ঋণ দিচ্ছিলাম অনেক চাষিকে কিন্তু তারা সেই দুধটা এই মার্কেট করতে পারছিলেন না বা মার্কেট করলে অনেক কম দাম পেতেন। তো আমরা যেটা করছি সেটা হলো যে এই দুধটাকে আমরা নিয়ে আসছি ঢাকা বা ঢাকার কাছাকাছি, আমরা সেটা প্রসেস করে আমরা এই শহরে বিক্রি করছি। এখানে দুটো জিনিস হচ্ছে যে যারা চাষি তারা বেশি করে বেটার ইয়ে পাচ্ছে, প্রাইস পাচ্ছে, এবং এইটার ফলে দেশের জন্য যে লাভটা হচ্ছে সেটা হলো যে এই আগে যে কোটি কোটি টাকার দুধ বা গরুর দুধ বিদেশ থেকে আমদানি করা হতো সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে। এবং এইটার ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে ব্র্যাকের জন্য কিছুটা এই সারপ্লাস হচ্ছে। এবং কথা হলো যে এই সারপ্লাসটা যাচ্ছে কোথায়, এই সারপ্লাসটা আবার কিন্তু ব্র্যাকের উন্নয়নের কাজে ব্যবহৃত হচ্ছে কাজে, এবং এটা কারো পকেটে যাচ্ছে না। সেই ক্ষেত্রে আমরা যাতে বলি যে এই আমরা যদি ভবিষ্যতের উন্নয়নের কথা চিন্তা করি তাহলে এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে যে যে এই আমরা তো সারা জীবন দোনাদের উপর ডিপেন্ড করে থাকতে পারবো না।
জি শ্রোতাদের জানিয়ে রাখি যে আপনারা শুনছেন কল ইন শো হ্যালো ওয়াশিংটন, আজকের বিষয় হচ্ছে বাংলাদেশের উন্নয়নে এনজিওর ভূমিকা। এ বিষয়ে আপনারা প্রশ্ন করতে চাইলে 2026193062 এই নাম্বারে ফোন করুন। আমরা এরই মধ্যে অনেকগুলো ফোন পাচ্ছি, কাজেই অতিথিদের প্রতি আমাদের সবিনয়ে অনুরোধ থাকবে যে উত্তর যতটা সংক্ষিপ্ত রাখা যায় ততটাই। আমাদের পরবর্তী প্রশ্নকর্তা হচ্ছেন কলম্বিয়া ম্যারিল্যান্ড থেকে কাইয়ুম খান। হ্যালো।
হ্যালো, আমি কাইয়ুম খান কলম্বিয়া ম্যারিল্যান্ড থেকে বলছি। আমার প্রশ্ন হচ্ছে যে দারিদ্র বিমোচনে এনজিও গুলো সরকারের সহায়তায় কবে নাগাদ সফল হবে। এ প্রসঙ্গে আমি বলতে চাচ্ছি যে 2021 সালে আমরা স্বাধীনতার 50 বছর পূর্ণ করব, আর এটাও আমরা জানি যে গ্রামীণ অর্থনীতি ও নারীর ভাগ্য উন্নয়নে বাংলাদেশে এনজিও গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, আমাদের প্রবৃদ্ধির হার বাড়ছে। ধন্যবাদ।
ধন্যবাদ কাইয়ুম খান, একটা মিলিয়ন ডলার প্রশ্ন আপনি করেছেন যে দারিদ্র বিমোচনে সরকারের সঙ্গে এনজিও গুলো কবে নাগাদ সফল হবে। এই বিষয়ে আমি প্রথমে ডক্টর মুশতাক আহমেদ চৌধুরীর কাছে যেতে চাই।
দেখেন, দারিদ্র বিমোচন এটা যে কবে হবে, কবে পুরোপুরি হবে সেটা আমার পক্ষে বলা ডিফিকাল্ট, আমার মনে হয় না কেউ বলতে পারবে সেটা। তবে আমরা যেটা দেখতে পারি, আমরা যদি একটু ঐতিহাসিক ভাবে দেখি যে 1980 দশকে আমাদের এখানে আমাদের বাংলাদেশে দারিদ্রের হার ছিল 60 ভাগের উপরে, এখন সেটা কমে 24 ভাগে চলে আসছে। তবে সেটা যে এনজিও রা করেছে সেটা কোনোভাবেই আমরা বলবো না, এটা সম্ভব হয়েছে সরকার, এনজিও এবং প্রাইভেট সেক্টর সবার মিলিত একটা উদ্যোগের ফলে।
জি ডক্টর আকাশ,
আমাদের কাছে যেই গবেষণার ফল তাতে 100 জনকে যদি মাইক্রো ক্রেডিট দেওয়া হয় তাহলে 8 জনের গ্রাজুয়েশন হয়, দারিদ্র রেখার উপরে তারা উঠতে পারে, বাকিরা আর পারে না, তারা ওই পভার্টি লাইনের আশেপাশেই হাবুডুবু খেতে থাকে। এটা একটা জাস্ট ইন্ডিকেটর, কিন্তু আসল কথা মুশতাক খান সাহেব বলেছেন যে একা এনজিও তো কোনোদিনও দারিদ্র দূর করতে পারবে না, এবং তাদের যে প্রোগ্রামগুলো সেই প্রোগ্রামগুলোর একটা ইন্ট্রিনসিক সীমাবদ্ধতা আছে, কারণ আপনি একটা পার্মানেন্ট এমপ্লয়মেন্ট ছাড়া অথবা একটা পার্মানেন্ট এন্টারপ্রাইজ ছাড়া এবং একটা লং টার্ম ফ্লো অব ইনকাম ছাড়া দারিদ্র দূর হবে না। আমি এটাকে উঠাই দিই, তারপরে একটা ক্রাইসিস, একটা স্বাস্থ্য ক্রাইসিস, একটা ন্যাচারাল ক্রাইসিস তাকে আবার ডুবিয়ে দিবে। সুতরাং এটা বানরের উপরে ওঠা এবং নামার মতোই খেলায় পরিণত হয়েছে। সেই জন্য আমি বলব যে দারিদ্র দূর হবে, হবে না তা না, আমরা তো 60% থেকে 24% নিয়েছি, তার মধ্যে আবার 12% হচ্ছে এক্সট্রিম দারিদ্র। এক্সট্রিম দারিদ্র তো মাইক্রো ক্রেডিট দেয় না, ওখানে তো যেতেই পারে না। সম্প্রতি অবশ্য ব্র্যাক একটা আলট্রা পুয়র লোনের কর্মসূচি নিয়েছে, তাতে হয়তো কিছু এক্সপেরিমেন্ট হচ্ছে, সেটার রেজাল্ট প্রত্যেকখানি বলতে পারবে। তবে আমি প্রধানত বলবো যে দারিদ্র দূর করা, আমি আগে যেটা বলেছি, সামগ্রিক কৃষি বিপ্লব এবং সামগ্রিক শিল্পায়ন ছাড়া।
ধন্যবাদ। এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন উইসকনসিন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ডক্টর ফরিদা খান। অধ্যাপক ফরিদা খান, আপনাকে স্বাগতম। আমাদের এই আলোচনায় যে প্রশ্নটি নিয়ে একটু আগে অধ্যাপক আকাশ এবং ডক্টর মুশতাক আহমেদ চৌধুরী কথা বলছিলেন, সেটি হলো, প্রশ্ন ছিল যে দারিদ্র বিমোচনে সরকারের সঙ্গে এনজিওগুলো কবে নাগাদ সফল হবে। 2021 সাল হচ্ছে বাংলাদেশে স্বাধীনতার 50 বছর পূরণ করবে, তো এই 2021কে 2021 সালকে সামনে রেখে যদি আমরা চিন্তা করি, তাহলে দারিদ্র বিমোচনে সরকারের সঙ্গে এনজিওগুলো কি সফল হবে? ডক্টর ফরিদা খান,
এটা তো আপনি অনেক বছরের কথা এবং কাহিনী বললেন। আমাদের দেশে এনজিওদের কার্যক্রম শুরু হয়েছে 1990 থেকে, এবং প্রায় 25 বছর, এখন 27 বছর হয়ে গেছে আমরা এইসব কার্যক্রম দেখছি, এবং তার আগেও বলতে পারেন, অবশ্য 80s এর কথা আমি একটু কম বললাম, কারণ হয়তো তখন অতগুলো এনজিও ছিল না এবং এনজিওদের রোল অত বড় ছিল না বাংলাদেশে। কিন্তু এখন এনজিওরা কোন পর্যায়ে এসছে এবং আমাদের দেশে যে পভার্টি রিডাকশন হচ্ছে, ওটা কি এখন এনজিওদের মাধ্যমে হচ্ছে না অন্যভাবে হচ্ছে, সেটাই আমাদের দেখতে হবে। আমি আসলে প্রোগ্রামের প্রথম অংশ শুনিনি, সুতরাং আমি ঠিক জানি না আমার কলিগরা উনারা কি বলেছেন, কিন্তু আমার মতে পভার্টি রিডাকশন, হ্যাঁ মাইক্রো ক্রেডিট কিছুটা হয়তো মাঝে মাঝে যখন মানে ক্যাশের খুব প্রয়োজন ছিল, তখন মাইক্রো ক্রেডিট লোনগুলো হয়তো সেই মানে তখন যে নিডটা ছিল ওটা মিট করেছিল, কিন্তু পরে ওরকম সাস্টেইন ভাবে সবসময় যে মাইক্রো ক্রেডিট একটা উপায় দিয়েছিল যে পভার্টি থেকে বেরিয়ে এসে অন্য কোন রকম ব্যবসা করবে মানুষজন এবং তাদের পভার্টি চলে যাবে, ওরকম কিছু হয়নি।
জি, একটু আগে ডক্টর আকাশ বলছিলেন যে 8% মতো লোক এই দারিদ্র সীমার ওপরে উঠতে পারছেন মাইক্রো ক্রেডিটের কারণেই, অন্যরা কিন্তু যেখানে সেখানেই থেকে যাচ্ছেন। তো এ পর্যন্ত যে আলোচনা হয়েছে মূলত এই এই বিষয়টিকে ভিত্তি করে, যে সরকারের ভূমিকা এবং এনজিওর ভূমিকা। আমরা আমাদের অনেক প্রশ্নকর্তা আছে, কাজে আমরা সংক্ষেপে উত্তর দেবার চেষ্টা করব। আমাদের এই মুহূর্তে লাইনে আছেন ঢাকা থেকে জেসমিনা শান্তা আকসাদ। হ্যালো,
আমি জেসমিনা শান্তা আকসাদ বলছি, নির্বাহী কমিটির সদস্য, বাংলাদেশ শান্তি পরিষদ, ঢাকা বাংলাদেশ থেকে। প্যানেলিস্টের কাছে আমার প্রশ্ন, বিশ্বে দেখতে পাচ্ছি যে মাইগ্রেশন ইস্যুতে আন্তর্জাতিক ডোনার সংস্থাগুলো তাদের ফান্ডিং এ বিগ পরিবর্তন করেছে। তারা এখন যেখানে যেসব দেশে মাইগ্রেশন ইস্যু আছে সেখানেই ফান্ডিং বাড়াতে যাচ্ছে, তার ফলে বাংলাদেশে কিন্তু একটু শঙ্কার মধ্যে আছে যে বৈদেশিক অর্থায়ন কমে যাবে। এরকম অবস্থায় আমাদের দুজন রাজনৈতিক এবং প্রজ্ঞা রাজনৈতিক নেতৃত্বের মধ্যে এনজিও সেক্টরের উন্নয়ন নিয়ে একটা প্রকাশ্য মতভেদ বা মতবিরোধ দেখা দিয়েছে, এর ফলে তাদের বৈদেশিক অর্থ সাহায্যের উপর কোন নেতিবাচক প্রভাব পড়বে কিনা, এবং তার ফলে তো এনজিও সেক্টরের উন্নয়ন এবং কার্যকলাপে কোন রকম বাধা সৃষ্টি হবে কিনা। ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকে। আমরা পরবর্তী আরেকটি প্রশ্ন নিয়ে নিচ্ছি চুয়াডাঙ্গা থেকে, মোহাম্মদ আব্দুল্লাহ। হ্যালো,
আমি মোহাম্মদ আব্দুল্লাহ পুতলি বাজার চুয়া ডাঙ্গা থেকে বলছি। আজকের অনুষ্ঠানের প্যানেল আলোচক এবং অনুষ্ঠানের পরিচালককে শুভেচ্ছা জানিয়ে জানতে চাচ্ছি যে বাংলাদেশ